বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 3 ডিসেম্বর, 18 অগ্রহায়ণ এবং ফার্সি 12 হাজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে আর সৌদি আরবে 11,685 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন জোরদার এবং বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ির চাপায় এক নারী মৃত্যুর প্রতিবাদ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, কিয়েভের প্রতি পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্রের ঢলকে বৈধ করার জন্য তেহরানের বিরুদ্ধে ড্রোন বিক্রির অভিযোগ আনা হয়েছে, বললেন আমির আবদুল্লাহিয়ান। লোহিত সাগর থেকে আটক নৌযান মুক্ত করার জন্য আমেরিকা ইরানের কাছে অনুনয় বিনয় করেছে বলে জানালেন ইরানের নৌ কমান্ডার শাহরাম ইরানি। বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী 10 ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নগরীকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারকে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ভারতের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি দাবি করলেন তিনি দরজা খুললে পশ্চিমবঙ্গে বিজেপি দলটাই থাকবে না। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার কাছে সমরাস্ত্র বিক্রির অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, কিয়েভের প্রতি পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্রের ঢলকে বৈধ করার জন্য তেহরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেসের সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন তিনি। আমির আবদুল্লাহিয়ান বলেন, পূর্ব দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোকে সম্প্রসারণ করার নীতির কারণেই ইউক্রেনে আজ যুদ্ধ চলছে। যুদ্ধরত যে কোনো পক্ষের হাতে সমরাস্ত্র তুলে দিলে তার ফলে উভয় পক্ষের প্রাণহানি ও আর্থিক ক্ষতি কেবল বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধ করে ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তাঁর দেশ চেষ্টা চালিয়ে যাবে। টেলিফোন আলাপে জাতিসংঘের মহাসচিব আঞ্চলিক ইস্যুগুলোতে ইরানের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। গত আগস্টে লোহিত সাগর থেকে আটক নিজের নৌযানগুলো মুক্ত করার জন্য আমেরিকা ইরানের কাছে অনুনয় বিনয় করেছে বলে জানিয়েছে ইরানের নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেছেন, ওই ঘটনার পর থেকে আমেরিকান সেনারা আর এ অঞ্চলে অনুপ্রবেশ করার সাহস দেখায়নি। শুক্রবার তেহরানের জুমার নামাজের খুতবা শুরু হওয়ার আগে দেওয়া বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি। রিয়ার অ্যাডমিরাল ইরানি বলেন, আগস্ট মাসের ঘটনায় ইরানের নৌবাহিনী আন্তর্জাতিক আইন মেনে সম্পূর্ণ পেশাদার ভূমিকা পালন করেছে। তিনি বলেন, শত্রু যদি অসংগত সামরিক সরঞ্জাম ব্যবহার করত তাহলে ইরানের নৌবাহিনী তাদেরকে সমুচিত শিক্ষা দিত। গত সেপ্টেম্বরে ইরানের নৌবাহিনী জানায় তারা লোহিত সাগর থেকে দুটি মার্কিন চালকবিহীন নৌযান বা নৌ ড্রোন আটক করেছে। আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওই রুটে যে কোনো রকম দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ড্রোন দুটি আটক করা হয়। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আস্তানা গুঁড়িয়ে দিয়ে এসব সন্ত্রাসীকে ইরানের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র হামজা সৈয়দুস সুহাদা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাকি ওসানলু এ খবর জানিয়ে বলেছেন, কুর্দিস্তানের আঞ্চলিক প্রশাসনের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। জেনারেল ওসানলু লেবাননের আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন, আমরা কুর্দিস্তানে অবস্থানরত সন্ত্রাসীদের তালিকা, তাদের অবস্থানস্থল ইত্যাদি বিষয়ে সেখানকার আধা স্বায়ত্তশাসিত প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেছি এবং তাদেরকে তেহরানের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, ইরাকের কুর্দিস্তান প্রশাসন যথাশীঘ্র সম্ভব ওয়ান্টেড সন্ত্রাসীদের ইরানের কাছে হস্তান্তর করলে ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে ইরানের খুজেস্তান ও কুর্দিস্তান প্রদেশ থেকে প্রচুর পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। প্রাদেশিক পুলিশ কর্তৃপক্ষ ওইসব অবৈধ অস্ত্র উদ্ধারের ঘোষণা দিয়েছে। খুজেস্তান প্রদেশের পুলিশ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ সালেহি বলেছেন, খুজেস্তান থেকে প্রচুর অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে 770টি কার্তুজ সহ 102টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করে। ইরান প্রেস বার্তা সংস্থা জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল সালেহি জানিয়েছেন, খুজেস্তান গোয়েন্দা ও জননিরাপত্তা পুলিশ সতর্কতার সঙ্গে দিবারাত্রি চেষ্টা চালিয়ে অস্ত্র চোরাচালানকারী চক্রের 3 সদস্যের কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করে। ওই 3 জন অস্ত্র আমদানির চেষ্টা করেছিল। একটি প্রতিবেশী দেশের চোরাচালানকারীদের সহযোগিতায় তারা বিভিন্ন পণ্যের সাথে গোলাবারুদ নিয়ে আসত। এদিকে কুর্দিস্তান প্রদেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার কর্নেল মোহাম্মদ আরেফ সেফেরি ও বনে শহরের সীমান্ত এলাকা থেকে 6টি যুদ্ধাস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে। কর্নেল সেপেরি চোরা কারবারীদের চিহ্নিত করা ও গ্রেপ্তার করার ব্যাপারে গোয়েন্দা সংস্থার ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সীমান্ত পাহারা দেওয়া এবং চোরা চালান মোকাবিলা করা প্রদেশের সীমান্তরক্ষীদের অগ্রাধিকার ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে আইন ভঙ্গকারীদের কঠোরভাবে মোকাবিলা করাও তাদের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 10 ডিসেম্বর ঢাকা শহর অচল করে সরকার পতনের হুমকি দিয়েছে বিএনপি। এ অবস্থায় 2 কোটি মানুষের বাসযোগ্য ঢাকাকে সচল রাখার দায়িত্ব এখন ডিএমপি কমিশনারের। অন্যদিকে ঢাকার নয়াপল্টনে সমাবেশ করতে অনড় মনোভাব দেখালেও পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেছেন, অনুমতি পাওয়া স্থানেই সমাবেশ করতে হবে বিএনপিকে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 10 ডিসেম্বর ঢাকা শহর অচল করে সরকার পতনের হুমকি দিয়েছে বিএনপি। এ অবস্থায় 2 কোটি মানুষের বাসযোগ্য ঢাকাকে সচল রাখার দায়িত্ব এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের। শনিবার দুপুরে জেলা শহর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আমরা শুনছি তারা সেটা নাকি না করে তারা ওই তাদের পার্টি অফিসের সামনে যাবে। আমরা আমাদের যদি কমিশনারের ইসে না মানে তাহলে পুলিশ কমিশনার কীভাবে হ্যান্ডেল করে পুলিশ কমিশনার আমাদের কিছু
আর পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেছেন, অনুমতি পাওয়া স্থানে সমাবেশ করতে হবে বিএনপিকে। বিশেষ অভিযানের নামে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আইজিপি বলেন, রাজনৈতিক ভিত্তিতে নয়, আইনের মধ্য থেকে কাজ করে যাচ্ছে পুলিশ। শনিবার রাজারবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন। ছিনতাই হওয়া জঙ্গিদের এখনও খোঁজ মেলেনি এমন অবস্থার মধ্যে ঢাকায় বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের সমাবেশ হচ্ছে। সমাবেশ ঘিরে কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে আইজিপি বলেন, তদন্ত চলছে,
আমরা যেখানে অনুমতি দিয়েছি সেখানেই তারা করবে, আমরা এটা বিশ্বাস করি। এখনো সময় আছে, আশঙ্কার খবর আমরা এখনো পাই, তবে আমরা নাশকতার বিষয়টি বিবেচনায় রেখে, সবকিছু বিবেচনায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করব।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী দিনে রাজ্যে বড় লড়াই, এবার খেলাটা দেখাব। তিনি আজ ডায়মন্ড হারবারে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় তৃণমূলকে নিশানা করে ওই মন্তব্য করেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপির নাম না করে তাদেরকে পিসি ভাইপো বলে কটাক্ষ করে বলেন, আগামী দিনে বড় লড়াই, এর আগে ভাইপো ভোট করতে দেয়নি, কাউকে নমিনেশন করতে দেয়নি। 2014 সাল 2016 সাল পর্যন্ত এখানে ভোট হতো, 2016 সালের পর ভাইপো বাহিনী এখানে ভোট করতে দেয়নি, এবার খেলা দেখাবো, এখানে লাঙ্গল দিলাম, এরপরে ধান ফলাবো, ডিসেম্বরে আবার আসবো, বিজয় সমাবেশ করতে আসবো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, তিনি দরজা খুললে পশ্চিমবঙ্গে বিজেপি দলটা থাকবে না। তিনি আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে দলীয় জনসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, আমি দরজা খুললে পশ্চিমবঙ্গে বিজেপি দলটা থাকবে না। তিনি আজ শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে দলীয় জনসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনাদের ভাবাবেগকে সম্মান দিয়েছি, দুঃসময়ে কর্মীরা যেভাবে লড়াই করেছে তাদের উপর মর্যাদা রেখে আমি দরজা খুলছি না, দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে। বলুন দরজা খুলব, আমার মাঝে মাঝে মনে হয় দরজাটা খুলে দিই, আগামী সপ্তাহে দরজাটা খুলি, তাহলে 5 সেকেন্ডের জন্য আমি একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই, ডিসেম্বর মাসে ছোট্ট করে দরজাটা খোলা যাক, যারা বেছে বেছে দলের জন্য কাজ করবে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক শুভেন্দু অধিকারীর নাম না করে তাকে ও তার পরিবারকে অধিকারী পরিবার উল্লেখ করে তীব্র কটাক্ষ ও নিশানা করে বলেন, বিশ্বাসঘাতক এবং বেইমান মুক্ত মেদিনীপুরের মাটি চাই বলেও আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম না করে তাকে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ক্ষেপণাস্ত্র পরীক্ষার অজুহাতে উত্তর কোরিয়ার উপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞায় সামিল হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে যুক্ত উত্তর কোরিয়ার অন্তত 7 কর্মকর্তার উপর ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মার্কিন অর্থ বিভাগ উত্তর কোরিয়ার জন ইলহো, ইউজিন ও কিম সু গিলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন নিষেধাজ্ঞার পর উত্তর কোরিয়ার 8টি সংস্থা ও 7 ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। তাদের সবাই আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞায় রয়েছেন। এদিকে উত্তর কোরিয়ার সরকার পরিচালিত লাজারাস গ্রুপ সহ একজন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। এই গ্রুপটি সাইবার হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে, বিষয়টি নিশ্চিত করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি বছর উত্তর কোরিয়া রেকর্ড সংখ্যক 60টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার যে শর্ত দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করে পাল্টা শর্ত দিয়েছেন পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন থেকে এখনই সেনা প্রত্যাহার সম্ভব নয়, তবে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত নয়া প্রজাতন্ত্রগুলোকে স্বীকৃতি দিলে তিনি আলোচনায় বসতে পারেন। গত বৃহস্পতিবার ওয়াশিংটন সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে পাশে বসিয়ে বাইডেন ঘোষণা করেন, ইউক্রেনের চলমান সংঘাতের অবসান ঘটানোর একমাত্র উপায় দেশটি থেকে সব রুশ সেনা প্রত্যাহার করা। তিনি আরও বলেন, পুতিন যুদ্ধ বন্ধ করতে চাইলে তিনি তার সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন। বাইডেনের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন, পুতিন আলোচনায় বসতে প্রস্তুত, তবে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করবে না রাশিয়া। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন তার দেশের স্বার্থ রক্ষা করার জন্য সবসময় আলোচনায় বসতে প্রস্তুত। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সুযোগে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে। তবে ইসরায়েলি অপরাধযোগ্য অব্যাহত থাকার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সুযোগে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে। গত কয়েক মাস ধরে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে জেনিন ও নাবলুসে, ইসরায়েলি সেনাদের হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় এ পর্যন্ত বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে। এরই অংশ হিসেবে জর্দান নদীর পশ্চিম তীরের উত্তরে জেনিনের দুটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইহুদিবাদী সেনারা। এতে দুজন ফিলিস্তিনি তরুণ শহীদ ও তিনজন আহত হয়েছে। নাবলুসেও ইসরায়েলি হামলায় আরও এক ফিলিস্তিনি আহত হয়েছে। ইসরায়েলি অপরাধযোগ্য অব্যাহত থাকার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ধারণা করা হচ্ছে, বিশ্ববাসীর দৃষ্টি যখন কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলের দিকে, ঠিক তখন ইসরায়েল ফিলিস্তিনিদের দমনের জন্য এটাকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। অতীতেও দেখা গেছে, সারা বিশ্বের নজর যখন কোনো কিছুর দিকে নিবদ্ধ থাকে, ঠিক তখন ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের সহিংসকামী আচরণ জোরদার করে এবং এটাকে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ হিসেবে কাজে লাগায়। ইসরায়েলি সেনাদের সহিংস আচরণ তীব্রতর হওয়ার আরেকটি কারণ হচ্ছে, তারা এটা বুঝতে পেরেছে যে এ অঞ্চলের আপামর জনগণ ইসরায়েলকে ঘৃণার চোখে দেখে। চলমান বিশ্বকাপেই প্রমাণিত হয়েছে যে আরব বিশ্বের মানুষ ইসরায়েলকে কোনোভাবেই মেনে নিতে পারছে না, এবং এই পরিস্থিতি ইসরায়েলকে ক্ষুব্ধ ও হতাশ করে তুলেছে। প্রকৃতপক্ষে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা তীব্রতর করে এই নিয়ে তাদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছে। ইসরায়েলি সেনাদের সহিংস আচরণ তীব্রতর হওয়ার আরেকটি কারণ হচ্ছে, ইসরায়েলিরা গত 2 বছরে এটা উপলব্ধি করতে পেরেছে যে তারা নিশ্চিন্তে ফিলিস্তিনিদের সাথে যা ইচ্ছা তাই করতে পারবে, কারণ তাদের এই অপরাধযোগের প্রতি একদিকে পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো সমর্থন যোগাচ্ছে, অন্যদিকে আরব দেশগুলোও গত 2 বছরে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, এবং এই কারণে তারা ইসরায়েলিদের আচরণ ও অত্যাচার নির্যাতনের ব্যাপারে টু শব্দটিও করছে না। ইসরায়েলি সেনাদের সহিংস আচরণ তীব্রতর হওয়ার আরেকটি কারণ হচ্ছে, ফিলিস্তিনিরা এটা উপলব্ধি করতে পেরেছে যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধী একমাত্র পথ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশের রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের গাড়ি চাপায় এক নারীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠন। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাবেক এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের গাড়ি চাপায় এক নারীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠন। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানে তারা ঢাবি ক্যাম্পাসে অতিরিক্ত যানবাহন চলাচল বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগ থানার এলাকায় একটি প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এক নারী। আটকে যান ওই গাড়ির নিচে, আর চালক গাড়ির নিচে তাকে টেনে হিঁচড়ে টিএসসি থেকে প্রায় নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে যান। তখন পথচারীদের চিৎকারে তিনি গাড়ি থামালে উদ্ধার করা হয় আহত ওই নারীকে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর ওই প্রাইভেট কারের চালক ছিলেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আজহার জাফর শাহ। এ সময় উপস্থিত জনতা তাকে পিটুনি দেয়। পরে তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত জাহান শাওন রেডিও তেহরানকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর যানবাহনের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের, কিন্তু তারা এই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এরকম একটি কাজ বা এরকম একটি জায়গায় এইভাবে যদি কেউ অ্যাক্সিডেন্ট হতে পারে, বাংলাদেশের যে কোনো স্থানে এটা হতে পারে, তো বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে যাতে ভারী যানবাহন না চলাচল করে সেই ব্যাপারে আমরা আসলে দূর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন রেডিও তেহরানকে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ধরনের ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবি জানান তিনি। বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ আইনে গতি নিয়ন্ত্রণের বিষয়ে বলা থাকলেও কিভাবে কোথায় কতটুকু গাড়ি নিয়ন্ত্রিতভাবে চলবে তা স্পষ্ট করে বলা নেই।
যতই রাস্তা পাকা থাক যাই থাক না কেন, শহরের ভিতরে কেউ 25 কিলোমিটারের উপরে গাড়ি চালাবে। এর মধ্যে যেমন লন্ডন শহরের মেয়র এই উদ্যোগ নিয়েছে এবং নিউ ইয়র্ক শহরের মেয়র এই দুইজন এই উদ্যোগ নিয়ে, তো সেইগুলো আসলে আমাদের এখানে মানে আমরা ওই বিআরটি এর সঙ্গে আমরা মিটিং এ বসেছি। এই নতুন আইনে কিন্তু বিআরটি কে এই দায়িত্ব দেওয়া হয়, তারা কিন্তু এটাকে মানে এই গতিটাকে নির্ধারণ করবে অন্যান্য সংস্থাগুলোকে নিয়ে বসে।
এ বিষয়ে সরকারের নীতি নির্ধারক মহলেরও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ না হলে প্রত্যাশিত সুফল পাওয়া যাবে না বলে শঙ্কা প্রকাশ করেন ইলিয়াস কাঞ্চন। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা ইরানের খ্যাতনামা মনীষী কুতুবুদ্দিন সিরাজির জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেছি। আজকের অনুষ্ঠানে আমরা ইরানের আরেকজন বিখ্যাত মনীষী গিয়াসউদ্দিন জামশিদ কাশানির জীবনী ও তার গবেষণা কর্মের নানা দিক নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
গিয়াসউদ্দিন জামশিদ কাশানির জন্ম হয়েছিল হিজরি 790 সালে তথা খ্রিস্টীয় 1388 সনে মধ্য ইরানের কাশান অঞ্চলে। গিয়াসউদ্দিন তার উপাধি। তার বাবা ছিলেন একজন চিকিৎসক এবং তার নাম ছিল মাসুদ। জামশিদ কাশানির দাদা ও পরদাদার নাম ছিল যথাক্রমে মাহমুদ ও মুহাম্মদ। জামশিদ কাশানির জীবন সম্পর্কে যা কিছু জানা যায় তার বেশিরভাগেরই উৎস হল জ্ঞান বিজ্ঞান বিষয়ে এই মনীষীর নিজের লেখা বই পুস্তক এবং নিজের বাবা ও কাশানের জনগণের উদ্দেশ্যে লেখা তার দুটি চিঠি। কাশানির শৈশব কৈশোর ও যৌবন কেটেছে এমন একটা সময়ে যখন ইরানে চলছিল তৈমুর লংয়ের নৃশংস ও ধ্বংসাত্মক নানা সামরিক অভিযান। এমন দুঃসময়েও জামশিদ কাশানি জ্ঞান অর্জনের ক্ষেত্রে মোটেও পিছপা হননি। তিনি কোথায় এবং কোন কোন অঞ্চলে পড়াশোনা করেছিলেন এবং কারা ছিলেন তার শিক্ষক সে বিষয়ে খুব বেশি কিছু জানা যায় না। মনে করা হয় যে জামশিদ কাশানি ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত শহরগুলোতে বিশেষ করে ফার্স প্রদেশে ও কাশান অঞ্চলে পড়াশোনা করেছেন।
জামশিদ কাশানির বাবা যদিও চিকিৎসক ছিলেন তবে অন্য অনেক বিষয়েও হয়তো পাণ্ডিত্য তার ছিল। যেমন বাবার কাছে জামশিদ কাশানির লেখা একটি চিঠি থেকে জানা যায় তার বাবা খাজা নাসিরউদ্দিনের লেখা মেয়ার আল আশআর বা কবিতার বিধান শীর্ষক বইটির ব্যাখ্যা লিখে তা ছেলের কাছে পাঠানোর পরিকল্পনা করেছিলেন। হিজরি 808 সনের 12 জিল হজ তথা 1406 খ্রিস্টাব্দের 2 জুলাই কাশানের চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ সম্পর্কে বর্ণনা দিয়েছেন জামশিদ কাশানি। এটাই ছিল তার প্রথম বৈজ্ঞানিক তৎপরতা। গিয়াসউদ্দিন জামশিদ কাশানির প্রথম বইয়ের নাম রিসালাতু সুল্লাম আসামায়া অর্থাৎ আকাশের সিঁড়ি সম্পর্কিত পুস্তক। আরবিতে লেখা এই বইটির রচনা সাল 809 হিজরি বা 1407 খ্রিস্টাব্দ। তৈমুর লংয়ের মৃত্যুর 2 বছর পরে তার সৃষ্ট অশান্তিও যখন থেমে যায় তখন এ বইটি লিখেছিলেন জামশিদ কাশানি। এরপর 23 বছর বয়সে যখন তিনি কাশানে ছিলেন তখন জামশিদ কাশানি মহাকাশ বিদ্যা বিষয়ে ফার্সি ভাষায় একটি ছোট বই লেখেন।
সে যুগে শাসকদের সহায়তা ছাড়া বৈজ্ঞানিক তৎপরতা চালানো ছিল খুবই কঠিন বা প্রায় অসম্ভব। জামশিদ কাশানি 816 হিজরিতে লিখেছিলেন জিজে খাকানি নামের একটি ফার্সি বই। মহাকাশ বিদ্যা সম্পর্কিত এই বইটি তিনি উপহার দেন তৈমুর লংয়ের নাতি তথা শাহরুখের ছেলে উলুগ বেগকে। উলুগ বেগ সে সময় থাকতেন সমরকন্দে। জিজে খাকানি নামের এই বইটি উলুগ বেগের সাহায্য ছাড়া লেখা সম্ভব হতো না বলে বইটির মধ্যে উল্লেখ করেন কাশানি। উলুগ বেগের সহায়তায় বৈজ্ঞানিক গবেষণার কাজ অব্যাহত রাখতে পারবেন বলেও জামশিদ কাশানি আশা প্রকাশ করেন। কাশানির যুগে জ্ঞানীগুণী ও গবেষকদের গবেষণার আকর্ষণীয় বিষয় ছিল গণিত ও জ্যোতির্বিদ্যা। সে যুগে এ দুই বিষয়ে লেখা হয়েছিল অনেক বই যা এখনো টিকে আছে। তৈমুরের বংশধররা বিশেষ করে উলুগ বেগ জ্ঞান বিজ্ঞান চর্চায় উৎসাহী ছিলেন এবং তারা এ কাজে গবেষকদের সহায়তা দিতেন।
ইরানের এক বিদ্বান নারী গহরসাদের পুত্র উলুগ বেগ নিজেও গণিত ও জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন। বাবার শাসনামলেই তিনি ট্রান্স অক্সিয়ানার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পরে তিনি এই অঞ্চলের স্বাধীন শাসক বা সম্রাট হন এবং 850 হিজরি পর্যন্ত এই অঞ্চল শাসন করেন। ট্রান্স অক্সিয়ানা অঞ্চল বলতে বর্তমান যুগের উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজিস্তান, দক্ষিণ কাজাকিস্তান এবং আফগানিস্তানের বেশিরভাগ এলাকাকেই বোঝায়। উলুগ বেগের শাসনাধীন অঞ্চলের রাজধানী ছিল সমরকন্দ। বিজ্ঞান চর্চায় উৎসাহে বিশিষ্ট বিজ্ঞানী ও সম্রাট উলুগ বেগ সমরকন্দে মহাকাশ পর্যবেক্ষণ ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার কাজে সহায়তার জন্য যেসব বিজ্ঞানীদের সাহায্য চেয়েছিলেন জামশিদ কাশানু ছিলেন তাদের অন্যতম। কারণ অসাধারণ বিজ্ঞানী জামশিদ কাশানু ছিলেন একাধারে পদার্থবিজ্ঞানী, গণিতবিদ ও জ্যোতির্বিদ। এর আগে তিনি কখনো তার বৈজ্ঞানিক দক্ষতা ও যোগ্যতা প্রমাণের এত বড় সুযোগ পাননি।
জামশিদ কাশানি জ্যোতির্বিদ্যা বা মহাকাশবিদ্যা সম্পর্কিত তার বই জিজে খাকানির নামকরণ করেছিলেন উলুক বেগের বাবা শাহরুখ তৈমুরির নামের প্রতি শ্রদ্ধা দেখিয়ে। শাহরুখ তৈমুরির উপাধি ছিল খাকান। বইটি তিনি উপহার দেন শাহরুখের পুত্র উলুক বেগকে। অনেকেই বলেন যে এই বইয়ের কারণেই উলুক বেগ গিয়াসউদ্দিন জামশিদ কাশানিকে সমরকন্দে আসার দাওয়াত দিয়েছিলেন। আবার কেউ কেউ বলেন উলুক বেগ কাজিজাদে রুমির মাধ্যমে জামশিদ কাশানি সম্পর্কে জানতে পারেন এবং এ কারণেই তাকে অত্যন্ত মর্যাদা দিয়ে সমরকন্দে আসার আমন্ত্রণ জানান। কাজিজাদে নিজেও ছিলেন একজন গণিতবিদ ও জ্যোতির্বিদ। এ সম্পর্কিত এক বর্ণনায় এসেছে কাজিজাদে ছিলেন রুমের একজন বিজ্ঞানী। রুম অঞ্চলটি ছিল বর্তমান তুরস্কে। কাজিজাদে রুমি ট্রান্স অক্সিয়ানা অঞ্চলের শাসক মির্জা উলুক বেগ তৈমুরির সঙ্গে সাক্ষাতের জন্য ইরাক থেকে সমরকন্দে যান। পথে তিনি কাশানে অবস্থান করেন কিছু সময়ের জন্য। একদিন তিনি ফার্সি ভাষী কোনো গণিতবিদের সন্ধানে কাশানের বাজার এবং অলিগলিতে ঘুরছিলেন। সেখানেই তিনি ঘটনাক্রমে গিয়াসউদ্দিন জামশিদ কাশানির সঙ্গে পরিচিত হন।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা গিয়াসউদ্দিন জামশিদ কাশানির সঙ্গে কাজিজাদের পরিচয় এবং এর পরবর্তী ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 3 ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, গাড়ির নিচে নারীকে টেনে নেওয়া, ছেলেটার আর কেউ রইল না, দৈনিক প্রথম আলো। বিএনপির সমাবেশে লোক নেই, মাঠ ফাঁকা, ওবায়দুল কাদের, দৈনিক যুগান্তর। ব্যাংকিং খাতের অসুখ গভীর, আস্থাহীনতা দূর করার তাগিদ, দৈনিক মানবজমিন। পোশাক রপ্তানিতে রেকর্ড, দৈনিক ইত্তেফাক। দুই জঙ্গি ছিনতাই, জিজ্ঞাসাবাদে 20 অর্থদাতার নাম, দৈনিক কালের কণ্ঠ। জনগণকে ব্লাফ দিতে চায় বিএনপি, বলেছেন তোফায়েল, বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, চীন সীমান্তের কাছে ভারত মার্কিন সেনা মহড়া, সংবাদ প্রতিদিন। অভিষেকের সভার আগে কাঁথির ভূপতিনগরে বিস্ফোরণ, মৃত তৃণমূল নেতা সহ 3, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক সহ প্রায় সব জাতীয় দৈনিকে রবিনার মৃত্যুর খবর বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। খবরে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কেমন মৃত্যু, শিরোনামটি প্রথম আলোর। রবিনা আক্তার নামের এক মহিলাকে টেনে হেঁচড়ে 1 কিলোমিটার নেওয়ার পর সাধারণ মানুষ গাড়ি চালককে আটকাতে সক্ষম হয়। এরপর রবিনা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়, তবে তাকে বাঁচানো যায়নি। আর গাড়ি চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর এর সাবেক শিক্ষক জাফর শাহ। তার গাড়ির নিচে রবিনা আটকে গেলে পেছনে লোকজন চিৎকার করে গাড়ি থামাতে বললেও সাবেক ওই শিক্ষক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরে টহল পুলিশ এবং পেছনে ছুটে আসা লোকজন তাকে ধরে ফেলে।
খবরটিতে আরও লেখা হয়েছে, গণপিটুনিতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই শিক্ষক, রুবিনার পরিবারে চলছে শোকের মাতম। দুই বছর আগে স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে নিয়ে জীবন চলছিল রুবিনার, এখন ছেলেটি এতিম হয়ে গেল। রুবিনাকে হত্যা করা হয়েছে দাবি করে তার আরেক বোন সুলতানা লিপি বলেন, এ হত্যার সুষ্ঠু বিচার চাই, রাস্তায় আমার বোনের মতো শত শত মানুষ মারা যাচ্ছেন, বিচার হচ্ছে না। সরকারের কাছে একটাই দাবি, সরকার যেন এসব হত্যার বিচার করে। যুগান্তরের খবরে লেখা হয়েছে, রুবিনা আক্তার নামের নারীকে ছেঁচড়ে এক কিলোমিটার নিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জাফর শাহর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রাজনীতির খবর, যুগান্তর লিখেছে, আওয়ামী লীগ নেতা ফারুক খান বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণসমাবেশের ভয় দেখাবেন না। আর বিএনপি নেতা মির্জা ফখরুল বলেছেন, ধৈর্য ধরে অপেক্ষা করুন, সমাবেশ সফল হবেই। এদিকে ভিপি নূর বলেছেন, দুর্ভিক্ষের আগে সরকারকে বিদায় নিতে হবে। বিএনপির অপর নেতা রিজভী বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পুলিশ নানাভাবে চাপ দিচ্ছে। আর আমানুল্লাহ আমান বলেছেন, সরকারের সেই ফাঁদে আমরা পা দিচ্ছে না। এদিকে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সমাবেশের লোক নেই, মাঠ ফাঁকা। তবে ডেইলি স্টারে লেখা হয়েছে ভিন্ন কথা, সেখানে বলা হয়েছে, বিএনপির মাদ্রাসা ময়দানের জনসভা কানাই কানাই পূর্ণ। আর তুফাইল আহমেদ বলেছেন, বিএনপি জনগণকে ব্লাফ দিতে চায়।
দৈনিক মানবজমিন এক খবরে লিখেছে, সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংকিং খাত নিয়ে গণমাধ্যমে অনিয়মের খবর প্রকাশিত হওয়ার পর আস্থাহীনতায় ভুগছেন আমানতকারীরা, অনেকেই সংশ্লিষ্ট ব্যাংকের শেয়ারও বিক্রি করছেন। তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকিং খাতের অসুখ দিন দিন গভীর হচ্ছে, তাই চলমান অস্থিরতা দূর করতে পর্যবেক্ষণ ও নজরদারি জোরদার করার তাগিদ দিয়েছেন দেশের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। দেশের সবচেয়ে বড় ব্যাংক থেকে ঋণের নামে বিপুল অঙ্কের অর্থ বের করে নেয়া ও খেলাপি ঋণ বেড়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, যখন ঋণ নিয়ে ফেরত না দিলেও কোনো শাস্তি হয় না, উল্টো বিভিন্ন ছাড় পায়, তখন খেলাপি ঋণ বাড়বেই। কারণ খেলাপিরা দেখছে, ঋণ শোধ না করলে বেশি সুবিধা পাওয়া যায়, তাই খেলাপি ঋণ বাড়বে, সুবিধা বন্ধ না হওয়া পর্যন্ত এই ক্ষত বাড়তেই থাকবে।
এছাড়া অনিয়ম দুর্নীতির কারণে অনেক আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা খারাপ। কিছু প্রতিষ্ঠানের পরিচালক নিজেরাই অনিয়ম করে অর্থ লুটিপুটে খাচ্ছে, আমানতকারীদের জমানো টাকা ফেরত দিতে পারছে না, ফলে গ্রাহকদের আস্থার সংকট সৃষ্টি হয়েছে। ব্যাংকিং খাতের খারাপ অবস্থা দিন দিন প্রকট আকার ধারণ করছে, এ খাতের অসুখ দিন দিন গভীর হচ্ছে। এখানে সুশাসন ও ব্যবস্থাপনা এমন জায়গায় পৌঁছেছে যে কোনো সতর্কতা দিয়েও কাজ হচ্ছে না। তিনি বলেন, এখন বাংলাদেশ ব্যাংকের উচিত যেসব প্রতিষ্ঠান অনিয়ম করছে বা হয়েছে, এর সঙ্গে যারা জড়িত তাদের এখনই আইন অনুযায়ী দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করা, একই সঙ্গে খাতে পর্যবেক্ষণ ও নজরদারি জোরদার করা জরুরি।
পোশাক রপ্তানিতে রেকর্ড, এই শিরোনামটি দৈনিক ইত্তেফাকের। খবরটিতে লেখা হয়েছে, গত পাঁচ মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি থেকে আয় হয়েছে $1,834 কোটি, যা বাংলাদেশের পোশাক রপ্তানি আয়ে আরেকটি রেকর্ড। 2022-23 অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের রপ্তানির এ তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এদিকে তৈরি পোশাকের ওপর ভর করে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত নভেম্বর মাসে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি আয় $500 কোটি ছাড়িয়েছে, যা স্বাধীনতার পর এই প্রথম, বলছে ইপিবির সংশ্লিষ্ট সূত্র।
দৈনিক মানবজমিন লিখেছে, বিভিন্ন কাজে দক্ষ প্রায় অর্ধ শতাধিক রোহিঙ্গাকে স্থায়ীভাবে নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। বাস্তুচ্যুত মিয়ানমারের ওই নাগরিকরা বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে বাংলাদেশের মানবিক আশ্রয় রয়েছেন। সুনির্দিষ্টভাবে নাম পরিচয়ের বিস্তারিত জানিয়ে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনে সম্মত অর্ধ শতাধিক রোহিঙ্গার একটি তালিকা সম্প্রতি ঢাকাকে শেয়ার করেছে ওয়াশিংটন। কূটনৈতিক সূত্র বলছে, বাস্তুচ্যুতির পাঁচ বছরেও রাখাইনে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়া কিছু রোহিঙ্গাকে স্থায়ীভাবে তাদের দেশে পুনর্বাসনের চিন্তা করছে। এ নিয়ে আমেরিকা, কানাডা এবং ইউরোপের অনেক দেশের সুনির্দিষ্ট প্রস্তাব এবং তালিকা রয়েছে। তবে বাংলাদেশ সরকারের এখনও তৃতীয় দেশে রোহিঙ্গাদের পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। পাখির চোখ ২৪ লোকসভা নির্বাচন, আগামী সপ্তাহে জরুরি বৈঠকে মোদি সাহরা। সংবাদ প্রতিদিনের এই সংক্রান্ত খবরে লেখা হয়েছে, গুজরাট ও হিমাচলের ভোট মিটতেই সর্বভারতীয় স্তরে সাংগঠনিক রদবদল করতে চলেছে গেরুয়া শিবির। সেই সঙ্গে ২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দেড় বছর আগে থেকেই প্রচারে নামাতে প্রস্তুতি স্বার্থে জরুরি বৈঠকে বসছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী সোম ও মঙ্গলবার দিল্লির সদর দপ্তরে হবে বৈঠক। এই বৈঠকে অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং ছাড়াও ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সংবাদ প্রতিদিনের অপর এক খবরে লেখা হয়েছে, উত্তরাখণ্ডের আউলিতে ভারত ও মার্কিন সেনার যৌথ মহড়া শেষ হয়েছে শুক্রবার। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার একেবারে কাছের ভূখণ্ডে যুদ্ধ অভ্যাস ২০২২ নামের ওই মহড়া নিয়ে আপত্তি চীনের। বৃহস্পতিবারই নয়াদিল্লির তরফে সেই আপত্তি উড়িয়ে দেওয়া হয়েছিল। এবার একই মনোভাব ব্যক্ত করল আমেরিকা, জানিয়ে দিল এই মহড়া নিয়ে চীনের নাক গলানোর কিছু নেই। শ্রোতাবন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত দুই আসরে আমরা ইরান ইরাক যুদ্ধের তরুণ রণকৌশলবিদ ও কমান্ডার শহীদ হাসান বাকেরি সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা এই মহান শহীদের জীবনী নিয়ে আরো কিছু কথা বলার পাশাপাশি ইরাকের বিরুদ্ধে যুদ্ধে ইরানের বিজয়ে ইমানি শক্তির ভূমিকা সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকের আগ্রাসী সাদ্দাম সরকারের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হাসান বাকেরি সর্বোচ্চ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ইরানি যোদ্ধাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিজয় উপহার দিয়েছিলেন। তিনি ইসলামী চিন্তাধারার আলোকে আল্লাহর প্রতি দৃঢ় ইমানকে যে কোনো যুদ্ধ জয়ের প্রধান হাতিয়ার মনে করতেন। তিনি নিজে মহান সৃষ্টিকর্তা ও পালনকর্তা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ নির্ভরশীল হতে পেরেছিলেন। হাসান বাকেরি মনে করতেন, যুদ্ধে সব বাহিনীর হাতেই সমরাস্ত্র থাকে, কিন্তু বিজয় তাদেরই হয় যারা আল্লাহ তাআলার পূর্ণ মদদ লাভ করে। এ কারণে তিনি আমেরিকাসহ সব পরাশক্তির উপর নির্ভরশীলতাকে সম্পূর্ণ অর্থহীন মনে করতেন। যদিও শাহ সরকারের আমলে আমেরিকায় প্রশিক্ষণ গ্রহণকারী ইরানি সেনা কমান্ডারদের মতামত ছিল সম্পূর্ণ উল্টো। এসব কমান্ডার বলতেন, আমেরিকার পৃষ্ঠপোষকতা পাওয়া না গেলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়।
শাহ সরকারের আমলে আল্লাহর উপর নির্ভরতা ও বিশ্বাসের পরিবর্তে এসব উদ্ভট চিন্তাধারা সেনা কমান্ডারদের মস্তিষ্কে বদ্ধমূল হয়ে গিয়েছিল। কিন্তু ইসলামী বিপ্লবের পর সে চিন্তাধারায় আমূল পরিবর্তন আসে। এখন কমান্ডাররা শত্রু সেনাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পরিকল্পনা করার সময় প্রথমেই আল্লাহর উপর নির্ভর করেন। এবং শাহাদাতের তামান্না অন্তরে পোষণ করেন। তারা এখন জানেন, যুদ্ধে জিতলে যেমন বাহ্যিক বিজয় থাকবে, তেমনি শহীদ হয়ে গেলেও আল্লাহ তালার কাছে অনেক বড় মর্যাদা লাভ করা সম্ভব হবে। শহীদ হাসান বাকেরি তার সংক্ষিপ্ত জীবনে এই কৌশল অবলম্বন করে অনেকগুলো অভিযানের পরিকল্পনা করেন এবং তার বেশিরভাগ পরিকল্পনায় সফল হয়, আর এই সফলতার কারণটিও ছিল অত্যন্ত পরিষ্কার।
শত্রু সেনারা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এবং পরিপূর্ণভাবে ইহজাগতিক দৃষ্টিভঙ্গি নিয়ে রণকৌশল প্রণয়ন করত। শহীদ হাসান বাকেরির সহযোদ্ধা জেনারেল ফাতুল্লাহ জাফরি এ সম্পর্কে বলেন, ইরাকের বন্দী সেনা কমান্ডাররা বলত, তাদের দৃষ্টিতে ইরানি শিবিরে এমন কিছু বিষয় পরিলক্ষিত হয়েছে যা তাদের কাছে ছিল অজানা। তাদের সব অভিযান পরিচালনার দায়িত্ব দেয়া হতো বাগদাদের আল বাকের সামরিক বিশ্ববিদ্যালয়কে, অথচ ইরানের অভিযানগুলোর পরিকল্পনাকারী ছিলেন শহীদ হাসান বাকেরির মতো তরুণ সেনা কমান্ডারগণ। আগ্রাসী ইরাকি বাহিনীর অভিজ্ঞ কমান্ডাররা স্বীকার করত যে ইরানের অভিযানগুলোর সঙ্গে বিশ্বের কোনো সামরিক বাহিনীর প্রশিক্ষণের মিল নেই। ইরানিরা যে পদ্ধতিতে হামলা করে তা সম্পূর্ণ নতুন একটি চিন্তাধারা থেকে উচ্চারিত।
আল্লাহর প্রতি ইমান ও নির্ভরশীলতা এমন একটি শক্তি যার সামনে বিশ্বের কোনো শক্তি দাঁড়াতে পারে না। এই নির্ভরশীলতা মানুষকে জীবনের কঠিন মুহূর্তগুলোতে টিকে থাকার শক্তি যোগায়। যুদ্ধ যে মানব জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা তাতে কোনো সন্দেহ নেই। কাজেই এই পরীক্ষায় শত্রু সেনাদের আগ্রাসন প্রতিহত করে তাদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে হলে প্রচণ্ড মানসিক শক্তির প্রয়োজন। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানি যোদ্ধারা সেই মানসিক শক্তি অর্জন করতে পেরেছিলেন, আর এ কারণেই ইরাকি বাহিনীর অত্যাধুনিক সমরাস্ত্র ও বড় বড় সামরিক বিশ্ববিদ্যালয় দিয়ে ডিগ্রিপ্রাপ্ত বড় বড় জেনারেল ইরানি বাহিনীর সামনে দাঁড়াতে পারছিল না। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে এটি প্রমাণিত সত্যে পরিণত হয়েছিল যে আগ্রাসী ইরাকি বাহিনীর বাহ্যিক প্রবল শক্তিমত্তা ইরানের ইমানদার যোদ্ধাদের মনে বিন্দুমাত্র ভীতি সৃষ্টি করতে পারেনি।
হাসান বাকেরি এ সম্পর্কে বলেন, শত্রুদেরকে যে বিষয়টি দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল তা হল, আমরা কখনো হতাশ হইনি এবং আমাদেরকে কখনো অচল অবস্থার সম্মুখীন হতে হয়নি। শহীদ বাকেরির দৃষ্টিতে যুদ্ধে জয় পরাজয় থাকবেই, কিন্তু আল্লাহর উপর ভরসা থাকলে একটি বাহিনী কখনো সম্পূর্ণ অচল অবস্থার সম্মুখীন হবে না। হাসান বাকেরি আরেকটি বিষয়ের প্রতি ছিলেন অত্যন্ত স্পর্শকাতর, আর তা হল আল্লাহর প্রতি নির্ভরশীলতার অপব্যাখ্যা যেন করা না হয়। ফাতুল মবিন অভিযানের পর বাইতুল মুকাদ্দাস অভিযানের পরিকল্পনা করার সময় ইরানের সাবেক সেনাপ্রধান শহীদ সৈয়দ সিরাজি পদস্থ কমান্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন।
তিনি যখন ফাতুল মবিন অভিযানের ভুল ত্রুটিগুলো তুলে ধরে সেগুলোর পুনরাবৃত্তি রোধ করার উপায় বর্ণনা করছিলেন, তখন কয়েকজন কমান্ডার প্রতিবাদ জানিয়ে বলেন, ছোটখাটো বিষয় নিয়ে এত বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই, আল্লাহর উপর ভরসা করে আমরা এ বিষয়গুলোর সমাধান করে ফেলব। এ সময় এসব কমান্ডারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শহীদ হাসান বাকেরি বলে ওঠেন, আমরা আল্লাহর উপর ভরসা করব ঠিকই, কিন্তু একথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা নির্বোধ লোকদের হেদায়েত দান করেন না।
আগ্রাসী ইরাকি বাহিনী যুদ্ধের প্রথম দিনগুলোতেই বুঝে গিয়েছিল যে কয়েকদিনের মধ্যে তেহরান দখলের যে পরিকল্পনা তারা করেছিল তা সুদূর পরাহত। সীমান্তবর্তী খুররাম শহরের অলিতে গলিতে যখন হাতাহাতি যুদ্ধ হচ্ছিল, তখনই ইরানি যোদ্ধারা আল্লাহর প্রতি পরিপূর্ণ নির্ভরতার সুফল পাচ্ছিলেন। যুদ্ধ যতই সামনের দিকে অগ্রসর হচ্ছিল, ততই ইমানি শক্তি যুদ্ধের জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে নিয়ামক ভূমিকা পালন করছিল। আগ্রাসী ইরাকি বাহিনীও এ সত্য উপলব্ধি করতে পেরেছিল যে সেরা সামরিক শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও ইমানি শক্তির দিক দিয়ে তাদের ঘাটতি রয়েছে।
ইরানের হাতে বন্দী একজন ইরাকি কমান্ডার এ সম্পর্কে বলেন, ইরানের আবাদান শহর দখল করার পর আমরা সেখানে শক্ত দুর্গ গড়ে তুলেছিলাম, কিন্তু ইরানি যোদ্ধারা ওই শহর পুনরুদ্ধার করার পর আমাদের কমান্ডাররা একথা উপলব্ধি করেন যে আমাদের পক্ষে আর ইরানের ভূমি দখল করে রাখা সম্ভব নয়। আমরা হাড়ে হাড়ে টের পাই আমাদের মধ্যে ইমানি চেতনা দুর্বল। আমরা বৃহৎ শক্তিগুলোর পাশাপাশি সৌদি আরব সহ অন্যান্য আঞ্চলিক দেশের সহযোগিতায় আমাদের সে দুর্বলতা কাটিয়ে উঠতে চেয়েছিলাম, কিন্তু সমরাষ্ট্র সহ অন্যান্য পার্থিব সাহায্য নিয়েও সে ঘাটতি পূরণ করা সম্ভব হয়নি।
তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে, আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
এবার সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার যে শর্ত দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করে পাল্টা শর্ত দিয়েছেন পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন থেকে এখনই সেনা প্রত্যাহার সম্ভব নয়, তবে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত নয়া প্রজাতন্ত্রগুলোকে স্বীকৃতি দিলে তিনি আলোচনায় বসতে পারেন। রাশিয়ার তেলের দাম ব্যারেল প্রতি $60 নির্ধারণ করা হয়েছে এবং এর চেয়ে বেশি দামে কেউ রাশিয়ার কাছ থেকে তেল কিনলে সেই দেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 ও ইউরোপীয় ইউনিয়ন এই দাম বেঁধে দিয়েছে। এদিকে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন অপেক এবং তার মিত্র দেশগুলো তেল উৎপাদনে বড় ধরনের কাটছাড়ের চিন্তাভাবনা করছে। কিয়েভের প্রতি পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্রের ঢালকে বৈধ করার জন্য তেহরানের বিরুদ্ধে ড্রোন বিক্রির অভিযোগ আনা হয়েছে, বললেন আমির আবদুল্লাহিয়ান। লোহিত সাগর থেকে আটক নৌযান মুক্ত করার জন্য আমেরিকা ইরানের কাছে অনুনয় বিনয় করেছে বলে জানালেন ইরানের নৌ কমান্ডার শাহরাম ইরানি। বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী 10 ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নগরীতে সচল রাখার দায়িত্ব ডিএনপি কমিশনারকে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি দাবি করেছেন তিনি দরজা খুললে পশ্চিমবঙ্গে বিজেপি দলটা থাকবে না। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ।